আগে গিয়ে আমাদের গুরু পাঠ মহিমা যে কিরকম প্রভু পাদের সেবা করেছিলেন তার গুরু ইচ্ছা কিরকম, এই সমস্তগুলি আমরা পরে বলবো। আর এখানে আমরা এসেছি ভক্তি বিনোদ ঠাকুর স্থানেতে, এই ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সকলকে প্রকাশ করেন যাতে গৌ ধাম গৌ ধাম গৌ নাম গৌ কাম সমস্ত বিশ্বে অল্প দিনে তিনি সমস্ত প্রচার করেছিলেন। এই মহাপুরুষ যখন ভক্তি বিনোদ ঠাকুর এখানেতে পরবর্তী কালকে এসে এইখানে একটা কুটির নির্মাণ করলেন, তখন গৌকুশ দাসবাজ মহারাজ নদীর ধাম থেকে এইখানে প্রতিদিন আসতে তার নিকটে ভাগবত শ্রবণ করবার তার সমাধি ওইখানে আছে, আপনারা তাকে প্রণাম করেন। তিনি যদিও চোখ তার ছিল না বৈরাগ্য, সে যা কিছু যমুনার গঙ্গার মাটি খেতেন, পূর্বে তিনি ব্রজেতে ছিলেন, পরবর্তী কালেতে তিনি নদীর ধামে এসেছিলেন, তো তিনি ওইখানেতে প্রতিদিন আসতেন। তখন বিমলা প্রসাদ সম্প্রতি মানে ভক্তি সিদ্ধান্ত সত্যি অভিষ্ট বাচ্চা, তিনি ভক্তি বিনোদ ঠাকুর তাকে ওই হরিয়াম দিয়েছিলেন, আর তিনি মন্ত্র দিয়েছিলেন কুমদেবের অর্চনের মন্ত্র আর সিংহদেবের মন্ত্র দিয়েছিলেন। তিনি দীক্ষা দেন নাই, দীক্ষাও আবার দু প্রকারে, বিশ্বজুড়িতে দীক্ষা তথা আছে, কিন্তু একটা যে দীক্ষা আছে সে তিনি যে গুরুকরণ করে দিয়ে করতে হয় এই তখন পর্যন্ত গ্রহণ করে। তিনি ভক্তি বিনোদ ঠাকুরকে তিনি বললেন যে আপনি যদি আদেশ করুন তাহলে এই মহাপুরুষকেই আমি গুরু রূপে গ্রহণ করবো, তিনি তার কাছে দীক্ষা দিলেন। খুব আনন্দের কথা, তিনি একজন মহাপুরুষ সাধারণ নন। তখন তিনি তার কাছে নিবেদন করেন গৌকুশ দাসবাজ মহারাজের নিকটে যে আপনি অনুগ্রহ করে আমাকে শিষ্য গ্রহণ করুন আমাকে। তিনি বললেন আমি দিব না, আমি কেউ শিক্ষা হারিয়াম দিই না, আমি শিষ্যের করি না, আর তুমি ভক্তিমূলক ঠাকুরের পুত্র, তারপরে আর তুমি প্রকাণ্ড বিদ্বান, ন্যায় সর্বদর্শন ইত্যাদি পারঙ্গত, বেদ বেদান্ত উপনিষদ ও সূত্র সমস্ত পারঙ্গত, আর তারপরে তুমি উপাধি তোমাকে সমস্ত গঙ্গা বিদ্বাঙ্গা মিলে তোমাকে দিয়েছে, সরস্বতী ভক্তি সিদ্ধান্ত তোমাকে উপাধি দিয়েছে, আমি তোমার মতো লোক আমি হরিনাম দীক্ষা দিব। তিনি বললেন যে যদি দীক্ষা দিই তাহলে আপনার নিকটে দিব আর কারো কাছে দিব না, আমি প্রতিজ্ঞা করেছিলি আমি দীক্ষা কেউ দিব না। তখন তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, এমন কীর্তন গায়ন ব্রত করতে আরম্ভ করলেন এই স্থানেতে ভক্তি বিনোদ ঠাকুরের স্থানেতে, সুখে তিনি আবার গরু খেতে আরম্ভ করেন, গোব্রাত মাটিতে গোবরের ছেড়িতে পুঁতে দিয়ে ওইখানে রেখে দিয়ে মহাপ্রসাদ, ধীরে ধীরে একটা রাস্তায় শুকতে লাগলেন। তখন ভক্তি বিনোদ ঠাকুর গৌকুশ দাসবাজ মহারাজকে বললেন যে জীবপতি বৈষ্ণব বনের কর্তব্য দেখি জীবের দয়া হওয়া চাইত, তো আপনি এই ছেলেটাকে কৃপা করতে পারেন না, অনুগ্রহ করতে পারেন না, এই ছেলেটা মরে যাবে, তখন তাহার দয়া হল এবং তাহাকে তিনি দীক্ষা এই স্থানে প্রদান করেছিলেন। তার একমাত্র শিষ্যে ইনি ছিলেন, একটি শিষ্য উনি নিজন ভজন লোক বলে করে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডেতে সর্বত্র নিয়ে, আর ওনারই কৃপাতে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তো সমস্ত গৌর বৈষ্ণব ধর্মের প্রচার ভক্তি বিনোদ ঠাকুর বহু সমস্ত কথা রয়েছে। এইখানে থেকে তিনি শুনেছি আমাদের সরল পিসি ছিলেন আমাদের গুরু মহারাজের ভগ্নী পিসিমা, তিনি এ সময় বলছিলেন যে ভক্তি বিনোদ ঠাকুর এখানে রাত্রেতে ভজন করতে 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 একটি কাপড় দিয়ে ভুকটা ঢেকে আর এখানে পুরি করছেন রাত্রে অধিকারী হচ্ছেন অনঙ্গ মঞ্জরী, অনঙ্গ মঞ্জরী ভূগোলের ওইখানে সেবা করেন, তিনি অনঙ্গ মঞ্জরীকে নিজের গুরু মনে করেন। শিলভক্তি বিনোদ ঠাকুর অনঙ্গ মঞ্জরী সম্বন্ধে বহু কিছু লিখেছেন, অনঙ্গ মঞ্জরী এমন যে শ্রীমতী রাধিকা বাঁয়ের দিকে সরে গিয়ে আর ওই অনঙ্গ মঞ্জলিকে উনার বাঁয়ে কৃষ্ণের বাঁয়ে রেখে দিয়ে আর তার সেবা তাহাকে প্রদান করে। এমন অনঙ্গ মঞ্জলি তার কুঞ্জ হচ্ছে আনন্দ সুখদ কুঞ্জ, সেইখানে ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি ভজন করতেন ওই ভাবে। এই জন্য রাত্রিকালেতে ওই ভাব নিয়ে শ্লোক পাঠ করেন আর ওই সব লীলা স্মরণ করেন আর ওই সব গুরু চিন্তন করতে করতে নাম করেন আর ওই গুরু গীতমালা কল্যাণ কল্পতরু তারপরে অন্যান্য সমস্ত যে গীতিগুলি হয়েছে আর ওই সবগুলি অনুবাদ ইত্যাদি করেছেন পরবর্তীকালে সেই সমস্ত গুরু প্রকাশিত। ভক্তি মনোহর ঠাকুর সম্বন্ধে বললেন না যে উনি ছিলেন কৃষ্ণ লীলা কমল মঞ্জরি কর্পূর সেবা তাহার ইত্যাদি সব বলছে শেষেতে আমাদের চরম ওই উদ্দেশ্য ভজন করতে কোটি কোটি জীবের মধ্যে কোন এক দুজনের লোকের এই রকমের লোক উৎপন্ন হয়ে যায় সেই লোক অনুসারে তো ওই রকমের ভজন যদি করে এই ভজন একটা বৌদ্ধ বৈষ্ণব মানে শ্রীমতী রাধিকার পাল্প জাতি হওয়ায় তাই এই সমস্ত গুলি এখানে ভজন করে দিয়ে জীবকে সমস্ত শিখাচ্ছে। অতএব আমার স্থানে এসেছি আর বহু সমস্ত তাহার কথাগুলি আছে ওইখানে একটা সমাধি আছে কৃষ্ণদাস বাবাজি মহারাজের, তিনি ছিল ভক্তি বিনোদ ঠাকুরের তিনি নিজস্ব সেবক ছিলেন, এই সেবা করতে 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 পরবর্তীকালে তিনি দেহ রক্ষা করছিলেন তাহার সমাধি ওইখানে। এইরকম ভাবে বহু সমস্ত কথা আছে যতটুকু বললাম আরো সময় তাহলে আমরা বলা যাবে। এই বললেন যে বহু জন্ম জন্ম ধরে ভক্তি বিনোদ ঠাকুরের এই সমস্ত কথা মহিমা বর্ণন করলে শেষ হবে না। তিনি জীব কল্যাণের জন্য জৈব ধর্ম চৈতন্য শিক্ষামূর্তি ইত্যাদি বহু গ্রন্থের অনুভাষ্য ইত্যাদি সব রচনা করেছিলেন। তিনি সপ্তম গোস্বামী ছটি গোস্বামী ছিলেন রূপ সনাতন ইত্যাদি তাহার পরবর্তীকালে ইনি একমাত্র এইরকম হচ্ছে সব বিষয়ে প্রারম্ভ ওই বৈষ্ণবগণের প্রধান আচার্য তিনি হচ্ছেন সপ্তম গোস্বামী ছিল ভক্তি বিনোদ ঠাকুর। তার চরণে সংক্ষেপে যে বর্ণন করে আমি প্রার্থনা করি আমাদের তো অনুকূল করেন যাতে আমাদের পরিক্রমাও সফল হোক এবং তাহার যে আরাধ্য অথবা আরাধ্যা তাহার প্রতি আমাদের ও কিছু লোক উৎপন্ন হোক যাতে আমরা ভজন করতে 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 সেই
You remain here and keep some distance and we are giving some power that you can give your mercy, by your mercy anyone can intervene. But he was not fulfilled with it. So he came to this place, Gaurdham, and began to do as that thing, go. At last, he thinks that he can give mercy so that he may be a gopi and will man
Come on. Thank you. Thank you. Sarvabhaktaya Sarvabhaktaya Namo Namah Bhajami Radham Arabinda Netram Vadami Radham Karuna Bharadram Vadami Radham Karuna Bharadram Satuma Manna Sivatir Nakati আমরা বর্তমানে সে রাধা কুণ্ড তটেতে আমরা উপস্থিত হয়েছি। নদীপ ধামের অন্তর্গত এটা হচ্ছে ঋতু দ্বীপ। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার পরিকরগণকে নিয়ে খোল কটাল মৃদঙ্গ নিয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে এইখানে উপস্থিত হতেন। ঋতু দ্বীপ মানে সমস্ত ঋতু যেখানে উপস্থিত থাকে। বসন্ত ঋতু থেকে আরম্ভ করে বিশেষ করে এখন বসন্ত ঋতু দেখেন কোকিল ডাকছে। বৃন্দাবনে যত ময়ূর ছিল সব এখানে কোকিল হয়ে চলে এসেছে। ওখানে যত তমাল বৃক্ষ ছিল সব এখানেতে আম্রপুঞ্জ হয়ে এখানে উপস্থিত হয়েছে। কৃষ্ণের সখীগণ এইখানেতে মহাপ্রভু পরিকর হয়ে কেউ সখা হয়ে কেউ কিছু গোপাল হয়ে এখানেতে উপস্থিত। সাধারণ ভূমি নহে, এ সম্বন্ধে পূজ্যপাদ মহারাজ আপনাদের নিকটেতে অনেক কথা সমস্ত পুরাণের শ্রীমদ ভাগবতের সমস্ত কথা পরিবেশন করেছেন। আমি সংক্ষেপে দু একটি মনে করেছিলাম যে কিছু বলবো। পূজ্যপাদ মহারাজ প্রসাদ করতে করতে আমি মনে করেছিলাম যে দু একটি উচ্ছিষ্ট কিছু ওই পাতাতে থাকবে, কিন্তু পাতাতে কোনো একটি উচ্ছিষ্ট থাকলো না। যে আমি সেইটাকে অবলম্বন করে কিছু বলব, প্রায় সব কিছু ওর মহিমা বলেছেন, তথাপি পাতার মধ্যে তার যা কিছু একটু লেগে আছে রস্ত ওর মধ্যে থেকে যৎকিঞ্চিত আমি নিয়ে কিছু মহা মহা মহাপ্রসাদ রূপেতে কিছু পরিবেশন করবার চেষ্টা করছি। সময় অধিক হয়ে গেছে, এই জন্য বিস্তৃত ভাবে আজকে নদীপেতে আমাদের মঠেতে চারটার সময় থেকে বসা হবে। বহু বক্তা সব এক এসছে আমার থেকে কি সব বক্তারা সব ভালো, এদের বিচার শুনলেই দেখবেন সে কিরকম সুন্দর বিচার। আজকে আমরা চারটার সময় ওখানে বসবার চেষ্টা করবো, একাদশী ব্রত, এই জন্য আমরা তাড়াতাড়ি করে যে চারিদিকে ঘুরে ওইখানে বসবো। আপনার সকলেই চারটার সময় আমাদের নাট্য মন্দিরে উপস্থিত হবেন, এই সমস্ত বিষয়ে বিশেষ ভারতে সেখানে আলোচনা হবে। এই স্থান হচ্ছে রাধাকুণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমস্ত পরিকর নিয়ে এখানে উপস্থিত হতেন। ষড় ঋতু এখানে যেরকম হয় এখন ষড় ঋতু এখানে সব সময় বর্তমান থাকে। বৃন্দাবনে রাধাকুণ্ডে সমস্ত ষড় ঋতু ওইখানে বর্তমান থাকে, ওই চারিদিকে সবসময় গোবিন্দ লীলা প্রকৃতিতে। এইখানে যখন আমরা প্রথমে আসতাম গুরু পাদপদ্মের সঙ্গে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর কাছাকাছি, ৪৭ বছর আগে, তখন এখানে এইসব রাস্তাঘাট ছিল না। পাশে যে সুন্দর সরোবর আছে মনে দেখলেই মনে হয়েছে সে রাধাকুণ্ড। চারিদিকে একেবারে সুন্দর সবুজ রঙ চারিদিকে পড়ে আছে, সুন্দর সুন্দর হরিণ গুলি বাচ্চা গুলি সবগুলি লাফাইত, সব কোকিল সব সময় ডাকত, আম্রের মঞ্জরি চারিদিকে হয়ে রয়েছে। ঠিক অবিকল রাধাকুণ্ডের মতন এইখানে সবগুলি ভাব থাকে। এই জন্য শিল ভক্তি বিনোদ ঠাকুরকে আমাদের পূর্বকার যাহারা বর্ণন করেছেন এটাকে রাধা কুণ্ড তাহাকে বর্ণন করছে, একে বলেছেন ঋতু দ্বীপ। চৈতন্য মহাপ্রভু এখানে আসলে নিত্যানন্দ প্রভু গোচারণ ভাবে সে এখানে এসে যা বিদা কিছু কিছু বর্ণন করলেন ওই এখানে এসে ওই ভাবগুলি উদ্দীপনা হতো। নিত্যানন্দ প্রভু একেবারে একটা লাফ দিয়ে বলতেন কোথায় এখানে আই কোথায় এখানে আই, গরুগুলি এদিকে ওদিকে যাচ্ছে, তার তরিকায় ধরে নিয়ে এসো ওই গরুগুলিকে, ভাবে সে তিনি মূর্ছিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু ভাবেতে শিব ভোর পেয়েছে। তার কি ভাব হতো রাধা কুণ্ডতা যেতে, তার যেরকম সবগুলি ভাব ছিল কৃষ্ণচন্দ্রের সেই সমস্ত গুলি ভাবগুলি ওখানে ছিল। পূজ্যপাত্র মহারাজ এই প্রারম্ভ করে কর্মজগৎ থেকে আরম্ভ করে বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ থেকে বরাত অতিকে শ্রেষ্ঠ হচ্ছেন অযোধ্যাপুরী। কেন যে এই সবগুলি সংক্ষেপে বর্ণন করেছেন, অযোধ্যাপুরী থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোলোক ধাম। কতগুলি লোক মনে করে যে গোলোক আর বৃন্দাবনে একই একই ঠিকই এরকম হয়তো বর্ণন করা হয়েছে, কিন্তু গোলোক হচ্ছে একটা বিশাল বৈকুণ্ঠে একটা বিভাগ, আর তার মধ্যে কৃষ্ণ লোক আছে আবার ওই গোলোকের ভিতরে। ও গোলোক হচ্ছে ঐশ্বর্য মথুর বৈকুণ্ঠ থেকে আরো কোটি গুণ ঐশ্বর্য, কিন্তু তার মধ্যে আবার মাধুর্য কিছু কিছু আছে যে ওখানে তে নাই বৈকুণ্ঠপুরীতে। এই জন্য বৈকুণ্ঠপুরী অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে অযোধ্যাপুরী, সেখানে আর হাইটি রস আছে, শান্ত আছে, টাক্ট আছে, সখের অথবা বাৎসল্যের কিছু কিছু একটু ভাব আছে, এই যে কিন্তু ঐশ্বর্য মিশ্রিত, তার থেকে কোটি গুণ ঐশ্বর্য আবার কোটি গুণ মাধুর্য দুটা ওইখানে সে প্রকাশিত আছে গোলুকে, কিন্তু সেখানে স্বকীয় ভাব। এটি হচ্ছে বৃন্দাবনে রাখা ব্রজের একটি প্রকাশ বিশেষ বৈভব, তাকে বলেছেন রূপ গোস্বামী কি জীব গোস্বামী বলেছেন এই যে গোলোক এটা হচ্ছে ব্রজের একটি বৈভব মাত্র। বৈভব মানে কি বিভূতা, সেখানে শ্রীমতী রাধিকা ইত্যাদি সকলই আছেন, কিন্তু স্বকীয় ভাব ওখানে দাস্য ভাব প্রধান ওখানে। ওর মধ্যে আবার তিনটি কৃষ্ণ লোক দ্বারকা মথুরা আর বৃন্দাবন, বৃন্দাবনকে বলে ব্রজ অথবা গোকুল বলে। আবার দ্বারকাপুরী থেকে মথুরা কেন শ্রেষ্ঠ পূজ্যপাদ মহারাজ বলেছেন, পরে আমরা বিস্তৃত ভারতে এই সবগুলি বলব। মথুরা থেকে দ্বারকা কেন শ্রেষ্ঠ, দ্বারকা থেকে মথুরা কেন শ্রেষ্ঠ জন্ম ইত্যাদি, এবং সেখানে কৃষ্ণ নিজেকে ছোট পাল্টে হয়েছেন আর তাহার মাতা পিতা তার থেকে বড় তাহার গুরুজন, তদপেক্ষা আবার বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবন গোকুল বৃন্দাবন নন্দগাঁও এই সব যত ওখানে 84 কোষ ভিতরে সব পুঁজি হচ্ছে গোকুল। গো মানে গো গাভী, গো বৎস, গো গোপী, এই সবগুলি যেখানে বিলাস পালায়ন কৃষ্ণের সঙ্গে ওই হচ্ছে গোকুল। এই জন্য নন্দগাঁও গোকুল, আবার ওই যে মহাবন ওটাও গোকুল, বৃন্দাবনও গোকুল, কিন্তু গোকুলের মধ্যে বিশেষ করে মহাবনের ভিতরে যে গোকুল সেইখানে কৃষ্ণের জন্মলীলা ইত্যাদি প্রকাশিত হয়েছে। এই জন্য ব্রজের ভিতরে তেও গোকুলের একটা বৈশিষ্ট্য আছে, এই গোকুলের জন্মার অপেক্ষা আবার বৃন্দাবনেতে পৌগণ্ড লীলা আর তার মধ্যে আবার কিশোর দুটা লীলা মিলে রাস ইত্যাদি যে আছে সেই জন্য গোকুলের অপেক্ষাও এর বৈশিষ্ট্য। কিন্তু এই রাস ইত্যাদি যে হয়েছে তার মধ্যে সাধক সিদ্ধা সাধন থেকে যারা সিদ্ধ হয়েছে, তারপরে অন্যান্য সমস্ত শ্রুতিচারী উপনিষদচারী যৌথকি অযৌথকি সব রকমের গোপীরা ওখানেতে উপস্থিত আছে। ওখানেতে শ্রীমতী রাধিকা দেখা যাচ্ছে যে মান হয়ে যাচ্ছে আর তিনি রাসস্থলী ছড়ে চলে যাচ্ছেন, কৃষ্ণ তাকে অন্বেষণ করবার জন্য তাহার তার পিছিয়ে যাচ্ছেন, এবং শ্রীমতী ওদেরকে সৌভাগ্য মতো দূর করবার জন্য আর শ্রীমতী রাধিকার মান প্রসাদনের জন্য তিনি সেখানে রাসস্থলী ছেড়ে দিয়ে চলে গেছেন। এই সমস্ত বৃন্দাবনের ভিতরে আছে মহাত্মা, কিন্তু বৃন্দাবন অপেক্ষাও গোবর্ধনের মহাত্মা বেশি, সেখানে উপস্থিত হয়েছেন। যদিও সেখানে সে সক্ষরস ইত্যাদি আছে, কিন্তু সক্ষরস ইত্যাদি মানে ওই রাসলীলা গোপীগণের সঙ্গে তাহাদের বিলাস, এটি হচ্ছে প্রধান। আর তার মধ্যেও আবার রাধা কুণ্ড সর্বপ্রধান। কেন সর্বপ্রধান? যে সেখানেতে চন্দ্রাবলী প্রকৃতি যারা আছেন, যারা সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, প্রিয় নর্ম সখী ইত্যাদি যারা আছে, প্রিয় নর্ম সখী গণের মধ্যেও যারা স্বপক্ষা, দ্বিপক্ষা, তটস্থা, সুদপক্ষা ইত্যাদি আছেন, তার মধ্যে কেবলমাত্র স্বপক্ষা গোপীগণ এই রাধা কুণ্ডেতে থাকবেন। সহজ পক্ষগণ যারা আছেন তারা ওখানে যে কিছু সাহায্য করবেন, তটস্থাও ওখানে প্রবেশ করবেন না, চন্দ্রাউলি প্রভৃতি, বিপক্ষাগণ ওখানে গৌরকুণ্ড ইত্যাদি গোবর্ধনে এক প্রান্তে তারা থাকবেন, এখানে তাহাদের প্রবেশ হবে না রাধা কুণ্ডেতে। এখানে শ্রীমতী রাধিকার একটি ছত্র সাম্রাজ্য, এই জন্য বর্ষানের চাকরিতে তার জন্ম হয়েছে বটে, কিন্তু যেরকম হতে রাধা কুণ্ডেতে স্বচ্ছন্দ তাহাদের মিলন এবং তাহাদের এই সব কত রকমের লীলা বিলাস ইত্যাদি সম্পন্ন হয়েছে, মাধ্যান্নিক লীলা ইত্যাদি সম্পন্ন হয়েছে, এটা অন্যত্র বর্ষানা ইত্যাদিতে গোবর্ধনের অন্য প্রান্ত গৌরীকুণ্ড ইত্যাদিতে সেই সমস্ত লীলাগুলি প্রকাশ করে। অতএব রাধা কুণ্ড হচ্ছে সর্বোত্তম স্থান কৃষ্ণের এবং শ্রীমতী রাধিকার। ওখানেতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটা পাশাপাশি, কিন্তু কৃষ্ণচন্দ্র স্বয়ংই রাধাকুণ্ড থেকে ওই তটেতে থেকে আর শ্রীমতী রাধিকার আরাধনা করা যায় করেন, এই সমস্তগুলি শোনা যায়। অহরপুরপি যত্নাত অত্র দেব্যা প্রসাদা প্রসাদ কৃষ প্রাপ্তি কামহ প্রকামম যদ অনুসরতি উচ্চৈ স্নান সেবানুবন্ধৈ তদপি সুরভি রাধা শ্রীমতী রাধিকা মান করলে কৃষ্ণচন্দ্র তাকে প্রসন্ন করাইবার জন্য তিনি রাধা কুণ্ডেতে আরাধনা করেন, ওইখানে সন্ধ্যা স্নান করেন, আর তাহার রাধা রাধা নাম বলে তাহার আরাধনা করেন, তাহার চিন্তা করেন, দেবী আপনি একটু প্রসন্ন হয়ে যান এই বলে তাহার আরাধনা করেন। এই রাধা কুণ্ড আর কৃষ্ণ রাধা একই, যেরকম শ্রীমতী রাধিকা কৃষ্ণের অত্যন্ত প্রিয়া ওরকম তাহার কুণ্ড সেই রকম হবে, তথৈব চ তার কুণ্ডটা ওই রকম হবে। সে শ্রীমতী রাধিকা যা দিতে পারেন তার কুণ্ড সেই রকম দিতে পারে, এই জন্য রূপ গোস্বামী বলছেন এমন কে বিবেকী ব্যক্তি আছে যারা রাধা কুণ্ডকে আশ্রয় করবে না, অতএব সকলেরই করা, বিশেষ করে যারা বহু পদাশ্রিত এই সম্প্রদায়েতে এসেছেন তারা তো সবই তাদের কর্তব্য না, হৃদয় থেকে স্ফূর্ত হয়ে তারা রাধা কুণ্ডকে আশ্রয় নিশ্চিত করবে তারা, নাই তো মহাপ্রভু আমরা এই অনুগত সম্প্রদায়ের ওটা বলতেই পারবেন। আমরা শুনেছি পরীক্ষিত অভগত সমনে না পরীক্ষিত পরীক্ষিত অভগত সমনে সমনেতে তিনি সর্বস্ব তিনি লাভ করেছেন, আর সুখদেব গোস্বামী কি করেছেন, কোন সাধন ভজন করেছিলেন কি, কোন সাধন, প্রত্যেকটি বস্তুতে এক একটি শক্তি থাকে, কোন অধিকার যোগ্যতার কোন কিছু রাখে না তত্ত্ব না জানলে। গঙ্গা নদীর মধ্যে যান, ওখানে বেশি গভীর জলে চলে যান, ডুবে যাবেন, গঙ্গা নদী দেখবেন না যে তত্ত্ব জানে কি না জানে, একে আমি জল স্পর্শ করিয়ে দিয়ে ভিজিয়ে দিব, এই সব কিছু না, আগুনের মধ্যে হাত দেন জানেন যে আগুন জ্বালায় কি না জানে, আগুনের মধ্যে হাত দিবেন, যদি জড় বস্তু মধ্যে এইরকম দেখা যায় সত্যি তাহলে পরমার্থ জগতে শ্রীমতী রাধিকার নাম আর তাহাদের এই সব লীলা তাদের কি এইরকম কোন ইনাই বস্তু সত্যি নাই, এই যে বস্তু সত্যি আছে যদি না জানে শুনেও যদি যদি কেউ করে নিশ্চিত তাহার কোনো না কোনো রকমের তার ফল হবে। আর যদি বৈষ্ণবগণের সঙ্গেতে আর এই শ্রমণ করতে করতে রোগ যুক্ত হয়ে যদি করে তাহলে তো কথাই বাকি। এই জন্য বৈষ্ণবগণের চৈতন্য মহাপ্রভু এই সব সুযোগ দিয়েছেন, গুরু পাঠ সুযোগ দিয়েছেন। এই সবগুলি বস্তু শক্তি কেউ অস্বীকার করতে পারে না, একটা বস্তু শক্তি আছে। বিশেষ করে রাধা শ্রীমতী কৃষ্ণচন্দ্রের এই লীলা বিলাসের মধ্যে তার নামের মধ্যে কোন শক্তি থাকবে না। এই জন্য বলছেন যে সকলই উমরাধ্যাদি যারা এই রাধা কুঞ্জেতে আসবেন তার মধ্যে জরুর কিছু না কেউ রূপে এই সমস্ত শক্তিগুলি প্রকাশিত হবে, তাহলে শ্রীমতী রাধিকা কৃপা করবেন। রাধিকাতে আমরা তো দর্শন করতে পারছি না, শুনেছি বটে, কিন্তু কুণ্ডকে সকলই দর্শন করতে পারে। যদিও প্রাকৃতিক দৃষ্টি আছে তথাপিও নাম ইত্যাদির কৃপাতে আমরা বুঝতে পারি যে নারদ কৃষ্ণের নিকটে প্রার্থনা করেছিলেন তার ভূমিকে যারা স্পর্শ করবে না জেনে শুনেও তার লীলাকে স্পর্শ যদি কানের দ্বারা স্পর্শ করিয়ে দেয় জীবা তার লীলা দ্বারা লীলা কীর্তনের দ্বারা স্ফূর্তি করিয়ে দেয় তাহলে আপনি অনুগ্রহ করে এই ব্রজভাব তাহাদেরকে আপনি অবশ্য দিবেন। কৃষ্ণ প্রতিশ্রুতি প্রতিশ্রুত হয়েছেন যে আমি তাই করব। অতএব আমরা যেই রাধা কুণ্ডেতে এসেছি কৃষ্ণের নিকট আমরা প্রার্থনা করছি, শ্যাম সুন্দর শিখণ্ড শেখর সুমীর হাস মুরলী মনোহর রাধিকা রসিক মান কৃপা নিধে স্বপ্রিয়া চরণ কিঙ্করি গুরু। কৃষ্ণের নিকটে এইটি প্রার্থনা যদি কৃষ্ণ প্রসন্ন আমাদের হিত আমাদের সিদ্ধেশ্বরী আরাধ্যা দেবী হচ্ছেন শ্রীমতী রাধিকা। যদি কোনো বাধাও হয় পাওয়াতে তাহলে কৃষ্ণচন্দ্রের নিকট প্রার্থনা করব। কৃষ্ণ যদি বলেন যে তুমি কি চাও তাহলে প্রার্থনা করব। শ্যাম সুন্দর শিখণ্ড শেখর স্মের হাস মুরলী মনোহর রাধিকা রসিক মান কৃপা নিধে সপ্রিয়া চরণ কিঙ্করি গুরু। আপনার প্রিয়ার কিঙ্করি করতে পারেন যাতে আমি সবসময় তাহার সেবা করি। প্রাণনাথ বিষভানু নন্দিনী শ্রীমুখার জন সলোল শতপথ রাধিকা পদতলে কৃতি স্থিতি স্বামী ভজামি রসিকেন্দ্র শেখর। হে রসিকেন্দ্র শেখর আমি তোমার পাপ কর্মের আমি ভজন করছি, তুমি তোমার প্রিয়া যে শ্রীমতী রাধিকা যাহা তুমি সেবা করে তুমি কৃতার্থ মনে মনে করো সেই তোমার স্বামী নিশ্চিত তাহার পাপ কর্মেতে আমাকে স্থিতি প্রদান করো। সংবিধায় দশমে শ্রীরম বিভো প্রার্থে ব্রজমহেন্দ্র নন্দন অস্তু মোহন তবাতি বল্লভা জন্ম জন্মনি মধেশ্বরী প্রিয়া আমার জন্ম জন্মে তিনি আমার প্রিয়া হোক। এই প্রার্থনা আমাদের রঘুনাথ দাস গোস্বামী ইত্যাদি বহু রকমের প্রার্থনা করেছেন। যাচ্ছা কদা বিবচনাঞ্চল খেল ধন্যাতি ধন্য পবনে কৃতার্থমানি যোগেন্দ্র দুর্গম গতির মধুসূদনোপি তস্যা নমস্তু বিশ্বানুভূতি। বলছেন যে শ্রীমতী রাধিকার কোন সময় মান হয়ে গেলে কৃষ্ণচন্দ্র তার সঙ্গে মিলনের জন্য অত্যন্ত আতুর হয়ে রয়েছেন। তিনি দেখেন কোন রকম সুযোগ হলে তার সঙ্গে আমি মিলিত হই। তিনি তখন ও পার্থীকে হাওয়া আসছে, কিরকম হাওয়া কুণ্ডের ভিতরে কমল সব ফুটে আছে তার সৌরভেতে একেবারে হাওয়াটা মদমত্ত হয়ে গেছে আর তাহার ভারেতে সুগন্ধে আর চলতে পারছে না, পরে চলে এদিকে দিকে হয়ে চলছে যেরকম মদমত্ত লোক চলে আর তার মধ্যে শ্রীমতী রাধিকার অঞ্চলের দ্বারা স্পৃষ্ট একটু হয়েছে আরো সেটি অন্য রকমের হয়েছে। ধন্যাতি ধন্য ওই হাওয়াটাও ধন্যাতি ধন্য। আবার সেইটি যখন আসছে এ পারেতে কৃষ্ণচন্দ্র যেখানে আছেন ধন্যাতি ধন্য পবনে না কৃতার্থ মানি ওই হাওয়াটাকে স্পর্শ করে নিজেকে ধন্যাতি ধন্য মনে করছেন। আমি সেই দিশাকে প্রণাম করি, শ্রীমতী রাধিকা বহু দূরে, আমি সেই দিশাকে প্রণাম করি যে দিকে থেকে তার অঞ্চলের সুঘ্রাণ নিয়ে আর ওই হওয়াটা প্রবাহিত হয়ে এই দিকে আসছে সেই শ্রীমতী রাধিকাকে ও যে দিশাতে আছেন আমি তাহাকে প্রণাম করি। যত কিং করিছু বহুশ খালু কাহাকু বাণী নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে যাচ্ছা কদা বিবচনাঞ্চল রসনিধে বিশ্বভানি যায়া ততকে নিকুঞ্জ ভবনম গণমাধ্যমিতা। এরা এসবগুলি লুকাইবার চেষ্টা করেছিল যাতে এই সবগুলি কেউ অনাধিকারী যেত না শুনে, খুব চেষ্টা করেছিল কিন্তু আর তারা লুকাইতেই পারল না। আগুন যদি কাপড়েতে বেঁধে দিয়ে কেউ লুকাইবার চেষ্টা করে তাহলে তাকে লুকাইতে পারে কি? আমাদের এই প্রবোধানন্দ সরস্বতী লুকাইবার, জয়দেব গোস্বামী লুকাইবার চেষ্টা করেছিলেন। জয়দেব গোস্বামী কাপড়েতে আগুন লুকাইবার চেষ্টা করেছিলেন এই প্রেম, কিন্তু লুকাইতে পারেন। কৃষ্ণ এই থেকে তিনি লিখে দিয়ে গেলেন। কি লিখলেন? তোমার গরল খণ্ডনম মম শিরসি মন্ডনম ধেহি পদপল্লব মুদা।
Yeah.